তাছাড়া কোস্ট অ্যাকাউন্টে সেটা করছি আর চাকরি করি।
এখন তো ভোগ যদি বেরোবে একটু দেরি হবে, আমার হয়ে গেল। এখন যদি কিছু প্রশ্ন কিছু করুন, শুনি, আরো কাছে আসুন না, যে চোখে দেখতেই পাই না, আর হাটে তো কথা বলা নিষেধ, তবুও না বলতেই হয়, না বলে পাই না, যতটা কম বললে হয়, উচ্চারণ জোরে না করতে পারলে ভালো, শুনে কাছে আসুন, আরো কাছে চলে আসুন। একবার বলো না আর কি,
বৈষ্ণব ধর্মে তো স্ববিরোধিতা করা উচিত না,
সব
স্ববিরোধিতা মানে নিজের ধর্মের বিরোধিতা করা উচিত না, অবৈষ্ণব সঙ্গ বা সেগুলো করা উচিত না,
এটা অন্যরকমের বিরোধিতা, মানে প্রয়োজন হলে করতে হবে, অকারণেতে কেবল নিন্দা করায় সময় নষ্ট করবে না, কিন্তু তার সুপ্রিমেসি তার প্রাধান্য যদি কাউকে বোঝা যায় তাহলে তখন বলবে যে ওটার এই ডিফেক্ট, এটার এই ডিফেক্ট, আর এইটা হলো যে ঠিক কম্পারিটিভ স্টাডির সময় যেটা বলতে হয় সেটা বলতেই হবে, আমি শুধু শুধু নিন্দে করে বেড়ানো অপরে সেই চেয়ে করবে না। এই বলছি তাহলে উপর চার মানে কি, চৈতন্যদেব বাসুদেব সার্বভৌমের কাছে গিয়ে ছাত্রের মতন চুপ করে শুনছেন, বয়সেও কম, তিনি স্নেহ করছেন তাঁর পিতা বোধ হয় আর চৈতন্যদেবের মাতামহ একসঙ্গে পড়তেন, সেই সূত্রে কানি জানা ছিল, ছেলেদের বেশ প্রতিভাবান সুন্দর যুবক, স্নেহ করে তিনি তাকে বেদান্ত করেছেন, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়ে তো কাজ তো ভালো হয়নি, মানবেন্দ্র পরিচয় সন্ন্যাসী সব নাম শোনা যায়, তার একটু বয়স হলে নিয়ে, আর তুমি ছেলে বয়সে নিয়ে তো কী করে রক্ষা করবে, যাই যখন হয়ে গিয়েছে আমি তোমাকে যত ব্যাপারই সাহায্য করবো বেদান্ত করাবো। তিনি গৃহস্থ হলে অনেক সন্ন্যাসীকে বেদান্ত করেছেন শঙ্কর সম্প্রদায়, বাসুদেব সর্বভৌম তো খুব বড় পণ্ডিত ছিল, যিনি এখান থেকে গিয়ে মিশিরায় তখন ন্যায় শাস্ত্রে মনোপলি, তারা সব পড়া শেষ হয়ে গেলে ওই মূল পুঁতি হচ্ছে লিখে লিখে নিয়ে পড়তে হতো, আর যখন পড়া শেষ হয়ে যেত তখন গুরুদক্ষিণা সেই পড়া পুঁতি লেখা পুঁতিখানা দিয়ে আসতে হতো, অপর জায়গায় গিয়ে যে আবার সেই পড়া আরম্ভ করবে কোন কমে সেটা চান্স দিত না। তাই বাসুদেব সার্বভৌম প্রথম উনি গিয়ে পড়তেন আর সব মুখস্থ করে নিতেন, তাই যখন পড়া শেষ হয়ে গেলে দক্ষিণা বলে তোমার লেখা পুঁতিতে দিয়ে যাও, দিয়ে বলে প্রভু কিন্তু আমি সব মুখস্থ, হ্যাঁ সব মুখস্থ টিকাটি করে গেল ধারাবাহিক যে ধরলেন, ধরে দেখবেন তাই তো সবই একবারে সব আর তুই একবারে সমস্ত মুখস্থ, আর কি করবেন যেটা বিধি বিধান, তখন মিছিলা হচ্ছে ন্যায়শাস্ত্রের নব্বই নব্বই নয় উনি এসে উনি বই দেখে ফেললেন পরে আরম্ভ করেন। সার্বভৌম মানে সর্বভূমিক অধিকার, সব সব রকম শুধু ন্যায় নয়, ন্যায় বৈশাষিক প্রভৃতি দর্শন স্মৃতি অন্যান্য পুরাণ সব শাস্ত্রের অধিকার হলে সার্বভৌম তাই তো বলছে সর্বভূমিতে যিনি বিরাজিত। তা বাসুদেব সার্বভৌম এমন ছিল তখনকার দিনে তো একমাত্র হিন্দু সম্রাট প্রতাপ উঠত, তিনি ওকে নিয়ে গিয়ে সভাপণ্ডিত করলেন বাবুদের, আর সন্ন্যাসীও গিয়ে তার কাছে পড়তে তো প্রসিদ্ধ পণ্ডিত, তিনি ওকে ওই রকম স্নেহযুক্ত হয়ে যখন পড়ান শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন কথা বলেন না, তখন দিন সাথে যার পর তখন ওর খেয়াল হলো ছেলেটা কি নিজের বুকা কিছু বোঝে না, আমি এত সূক্ষ্মানু সূক্ষ্ম বিষয়কে টেনে নিয়ে বার করে দিয়ে এমনভাবে পড়াচ্ছি আর একটা কথা প্রশ্ন করে না, কেবল চুপ করে শুনে যাচ্ছি, থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম যে আমি যে এত ব্যাখ্যা করছি তা তুমি বুঝতে পারছো না উত্তর শুনে আবার বলে আপনি যা সূত্র বলছেন এ বেশ পরিষ্কার বুঝতে পারছি মূলগুলো, কিন্তু যা ব্যাখ্যা দিচ্ছেন এটা বুঝতে পারছি, বলে কি ছেলেটা তার মানে আমার ব্যাখ্যা ভুল, মূল সূত্রটা বোঝে পরিষ্কার আর ব্যাখ্যাটা বোঝে না বলছে, তার মানে ভদ্রভাবে বলছে যে আমি সব ব্যাখ্যা যা ভুল দিচ্ছি সে মূলের অনুসারে করছে, তখন বলে কি বলছি আচার্যের ব্যাখ্যা, শঙ্করাচার্যের ব্যাখ্যা বুঝছি আমি, সেটা বুঝতে পারছি না। আপনি যা বলছেন ব্যাখ্যাটা মনে হচ্ছে মূল সূত্রের অর্থকে আচ্ছাদন করছে, ওকে প্রকাশ করা না করে ওটাকে উল্টো পথে ওকে ঘাটা দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ব্যাখ্যা কৃত্রিম ব্যাখ্যা আছে কিছু বলো, তুমি নিজে ব্যাখ্যা দিতে পারো, বললে আপনি এটা করেন তো আমি বলি ব্যাখ্যা দিতে লাগে পর্যন্ত সার্বভৌমী অবাক মোটামুটি ব্যাখ্যা হচ্ছে। শঙ্করাচার্য সব নির্বিশেষের দিকে নিয়ে গিয়েছে, আর চৈতন্য বলতে কেন পরতত্ব নির্বিশেষ নয়, নির্বিশেষ মন্দ নয়, তিনি সবই শেষ তত্ত্ব, সবই শেষ, নির্বিশেষ নয়, নির্বিশেষ বুঝতে পারছেন তো, নন ডিফারেন্সিয়েটেড, নন স্পেসিফাইড, নির্বিশেষ, এটা দেখা যায় না, শোনা যায় না, কোনো কিছুরির মধ্যেই আসে না। আর ইনি বললেন না তিনি সবই শেষ তত্ত্ব, তাকে দেখাও যায়, শোনাও যায়, বোঝাও যায়, সবই আছে। শঙ্কর মতের ছিলেন সন্ন্যাসী, আর ঈশ্বরপুরী ছিলেন মধ্য সম্প্রদায়, উনি মাধবেন্দ্রপুরী শিষ্য, মাধবেন্দ্রপুরী হলেন যে এর মতে মধ্য সম্প্রদায়। সন্ন্যাস মানে প্রচারকের পোশাকটা ওর কাছ থেকে নিয়েছিলেন, তাও তার মধ্যে ভঙ্গি করে মন্ত্র উনি ওকে দিয়েছিলেন, বলেন দেখুন তো এই মন্ত্রটা ঠিক কিনা আমি স্বপ্নে পেয়েছি। উনি শুনে বললেন হ্যাঁ এই মন্ত্র, আগে উনি দিলেন ওকে, দিয়ে বললেন আমি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি সন্ন্যাসের, এইটা ঠিক কিনা আপনি একটু দেখুন তো, এই বলে ওকে দিলেন আগে, দিয়ে উনি বললেন হ্যাঁ এটা ঠিক, পরে আবার উনি এটা দিলেন, এই গেল এক নম্বর। আর দ্বিতীয় নম্বর সন্ন্যাস গ্রহণ করেছিলেন শঙ্কর সম্প্রদায়, ভারতী সম্প্রদায়, কিন্তু তখনই গুরু আবার ওর শিষ্য হয়ে গেলেন, মধ্যাচার্যেরও তাই হয়েছিল, উনি ওই অর্চিত প্রক্ষের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, পরে ব্যাসদেবের কাছ থেকে ঘুরে অন্যরকম মতবাদ যখন দ্বৈতবাদ আরম্ভ করলেন তখন ওই গুরু আবার আমার শিষ্য হল, অর্চিত প্রক্ষ, হ্যাঁ যে গুরু ছিল অদ্বৈতবাদের সেই আবার ওই দ্বৈতবাদের শিষ্য হল মধ্যাচার্যের, এরকম কনভার্সন সম্ভব সম্ভব। সর্বধর্মান একটা এটা স্ট্যাগনেন্ট ইটারনাল জিনিস নয়, প্রোগ্রেসিভ জিনিস। ব্যাস দেব যিনি সব শাস্ত্র লিখেছেন, ভাগবতের ইতিহাসটা কিরকম, ব্যাস দেব সমস্ত লেখাপড়া হয়ে গিয়েছে শাস্ত্র, মহাভারত বেদ উপনিষদ সমস্ত সারা, তিনি সত্যাবেশ অবতার অসাধারণ, তার পাণ্ডিত্য, তার সম্বন্ধে আবার একটা আধুনিক বলি সাপোর্ট, একসময় রবি ঠাকুরের একজন চেলা শরৎচার্যের কাছে গিয়েছিল, গিয়ে কি কথায় কথায় জিজ্ঞাসা করে বলছে মানি গো মানি তোমার গুরুদেবকে আমি মানি, কি রকমের মানে পৃথিবীর মধ্যে তার স্থান দ্বিতীয় রবি ঠাকুরের, তাহলে প্রথমকে প্রথম হলেন ব্যাসদেব, অত থট অত রাইটিংস আর কারো নেই পৃথিবীতে, আর নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ, তো মানুষ সেইটা আবার রবি ঠাকুরকে বলে শরৎমকে এত মানে, ব্যাসের পরই আমাকে যা স্থান দিয়েছে এতটা শ্রদ্ধা করে সে আমাকে, আমি তো মনে করতাম যে না, তা ব্যাসদেবের পজিশন অরবিন্দের কাছে বা রবি ঠাকুরের কাছে খুব আধুনিক লোকদের কাছে খুব ছিল বেশি অবাক। অরবিন্দের এক শিষ্যকে বলেছেন মহাভারতটা নিয়ে আসবে তো কিনে, তা নিয়ে যায়নি পলিচেরিতে, বলে মহাভারত এনেছে, বলে উ নিয়ে আপনি কি করেন, বাসুকি পৃথিবী ধরে আছে হেনা তেনা এসব গাল গপ্প, কেন বুঝতে পারলি সব টোটাল ফোর্স, বাসুকি মানে টোটাল ফোর্স, এইটা বুঝলে তার অসুবিধা নেই, বুঝবার কৌশল আছে সব, তো এইরকম মহাভারত মানত, সেই মহাভারত লেখা হয়েছে ব্যাসদেবের, তাতে এত রকমারই থট আছে যা পৃথিবীকে আর করতে আপনি নেই
জানি ঘরে তার মহাভারত,
হ্যাঁ, তা সেই লেখার পরেও ব্যাসদেব শুনুন, তিনি বদরিকাশ্রমে আছেন, মনটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, অশান্তি মনে, কেন এরকম হলো কেন ওরকম ভাবছেন। এমন সময় তার গুরুদেব নারদ তিনি এসে উপস্থিত, বৎসো কেমন আছো? মোটামুটি আছি, ভালো, তবে মনটা কদিন থেকে একটু অশান্তি অশান্তি বোধ করছে মনে, কেন কেন এরকম হলো? তারপর আমি ঠিক ধরতে পারছি না, আপনি বোধ হয় জানবেন ভালো। হ্যাঁ, আমি জানি এবং সেই জন্য আমি এইছি, আর আজ্ঞা করুন কি তুমি এ পর্যন্ত যা লিখেছ সেটা বাজে হয়েছে সব, এখন একটা সত্যিকারের জিনিস তোমাকে দিয়ে বার করবার জন্য আমি এইছি। এই যে লেখা ভাগবতের শ্লোকই আমি বলছি, যুগুষ্ঠিত ধর্মকৃতি শাশ্বত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম। তুমি খুব বিধান বলে যা দিয়েছ শাস্ত্রে এতদিন, এসব হচ্ছে জঘন্য জিনিস দিয়েছ, কথাটা বুঝুন। যুগুপসিতম মানে গরিতম নিন্দিতম দিয়েছ, ডেলিভারি দিয়েছ, ধর্মকৃতি মানে ধর্মের দোয়াই দিয়ে স্ট্যাম্প দিচ্ছ, পরে ধর্মার ভেতরে মাল দিচ্ছ বাজে। যুগুপসিতম ধর্মকৃতি শাশ্বত, ধর্মের জন্য তুমি অনুশাসন দিচ্ছ, আর সেই সময় যা দিয়েছেন যেটা দিয়েছ ডেলিভারি সেটা যুগুপসিত ধর্মকৃতির শাশ্বত। কেন? স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম, তুমি যা ধর্মার্থ কামের কথা বলেছ এটা তো আছেই লোকের স্বভাবত, এবার নতুন করে দিতে হবে কেন? যুগুপসিত ধর্মকৃতির শাশ্বত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রম, একটা বিপর্যয় ঘটিয়েছ, গুরুতর বিপর্যয়, মহান ব্যতিক্রম। কেন? না যদ্বাক্য তো ধর্ম ইতি তরস্থিত নমন্যতে তস্য নিবারণ। তোমার একটা পজিশন জগতে এমন যে তুমি যা বলবে লোকে ধর্ম বলে মেনে নেবে, আর কোনো বিচার করবে না, যে ব্যাস দেবের উপর দিয়ে তুমি বেশি জানো এক কথায়, তা তোমার কথাটাই ধর্ম বলে ধরে নেবে লোকে, তোমার যা পজিশন। যদ্বাক্য তো ধর্ম ইতি ইতরে সাধারণ লোকে মনে করবে, মমন্যতে তস্য নিবারণ, জন্য অন্য লোক যদি তার বিরুদ্ধে বলতে যায় তো কেউ শুনবেই না, প্রথম সর্বনাশ করে দিয়েছ, মাথা খেয়ে দিয়েছ। এখন আমি এইছি যে তোমাকে দিই সেইটা দেয়াইতে হবে আসল কথা। তুমি কি করেছ? রোগীর পথ্য দিয়েছ, ধর্মার্থ কাম, কাম কি না সেন্স প্লেজার, কেবল ইন্দ্রিয় তৎপণ, অপর একটি কষ্ট পাদার্স নিজের ইন্দ্রিয় দেয় কাম, ইন্দ্রিয় তৎপণ মানেই তো জীবন ধারণ, মানেই তো লোকের সর্বনাশ করায় এক্সপ্লয়টেশন, শোষণ, শোষণ ছাড়া তো বাঁচবার উপায় নেই। আমরা মনুসংহিতায় পড়েছিলাম বিএ ক্লাসে, যে মনু যখন ক্রিয়েশন বর্ণনা করতে করতে বৃক্ষ কাটে গেছেন, বৃক্ষ, তখন মনে হলো যেন মানুষ হৃদয়টা কাঁদছে, বলছি এরা আমাদের মতো জীব কিন্তু আজ এইরকম অজ্ঞানে, বিচিত্র অজ্ঞান আবেদ হয়ে গাছ হয়ে জন্মেছে, কারুর দোষ দেবার জন্য কর্ম হয়েছিল। শ্লোকটা হচ্ছে মনুর শ্লোক হচ্ছে বেষ্টিতা কর্ম হয়েছ না অন্তঃসঙ্গা ভবন্তে যে সুখ দুঃখ সমন্বিতা তমসা বহুবেন বেষ্টিতা কর্ম হেতু না, নিজের কর্মের ফল ভোগ করবার জন্য বিচিত্র অজ্ঞানীতে আবৃত হয়ে এই বৃক্ষ যদি লাভ করেছে ভেতরে সুখ দুঃখের অনুভব আছে। আর মাংস শব্দের ডেরিভেশন দিয়েছে, মাংস মানে নাম হয়েছে কেন জানো? মান মানে সংস্কৃত আমাকে, আর স্ব মানে সে, মাংস মানে কি না আমাকে সে, আমাকে সে মানে কি না মাংস ভক্ষিত উত্তর যশ মাংস নিষাদ্য, আমি যার মাংস খাচ্ছি সে আমাকে পরে খাবে। টু এভরি অ্যাকশন দ্যার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এই যে বলছেন গীতাতেও তাই সেই কথা বলেছেন, ভাগবতেও বলেছেন, নত্তন এবং বিদর্শন তস্তব্ধা সদবিমন্ন পশু দুর্ঝন্তি বিশ্রদ্ধা প্রত্য খাদন্তি চেতান, এরা এখন খাচ্ছে চান্স পেয়েছে, আবার ওরা ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে একে খাবার জন্য। ভাগবতেও বলেছেন ইয়ে না করে উপায় নেই, অহস্তানি সহস্তান অপদানি চতুষ্পদান লঘুনি তত্নতান জীব জীবস্ব জীবন। হাতওয়ালারা হাত নেই তাদিকে খায়, আর চার পেয়েরা পা নেই তাদিকে খায়, আর প্রবল দুর্বলকে খায়। জীব জীব না খেয়ে জীব বাঁচতে পারে না। দেহাভিমানী জীব জীব খেয়ে বলে, মানে একজন আর বাঁচা মানে লক্ষ লক্ষ প্রাণীকে খাচ্ছে, মানে বাঁচাটাই নই সেন্স একটা। এবং ওটা স্কট ফ্রি যাওয়া যাবে না, এর ঠিক রিয়াকশন ইকুয়াল অপোজিট, আবার আমাকে ওই যাবে, সে আবার আমাকে খাবে, আমি যাকে খাচ্ছি সে আমাকে খাবে। সুতরাং প্লেন অফ এক্সপ্লয়টেশন এটা হল কি, গতাগতম কামন নাগরদোলায় ওপরে যায় নিচে নামে, শোষণ করতে করতে ভারী হয়ে যাচ্ছে, বোঝা ঋণ ঋণগ্রস্ত হয়ে নিচে চলে যাচ্ছে। নিচে গেলে পরে তাদের সব আদায় করে নিচ্ছে যাদের কাছে করেছিল, যে হালকা হয়ে যাচ্ছে, সোজে যাচ্ছে, উপরে উঠছে, এই উপরে যাচ্ছে গতাগতম কাম কাম। এই কামময় জগতে যারা বাস করছে তারা ওই উপরে যাচ্ছে, ঋণ শোধ করছে, আর ঋণ করছে আবার নতুন করে, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এখান থেকে বেরোবার উপায় নেই। শোষণের কথা কমিউনিস্ট কতটুকু বলছে, ঋষিগণ শোষণের কি ব্যাপক ধারণা দিয়ে গিয়েছেন, যে শোষণ করা ছাড়া এখানে বাঁচবার উপায় নেই, কোটি কোটি জীবকে ধ্বংস করে একটা জীব বাঁচছে। তা এই শোষণের উপায় কোথায়? গীতায় বললেন, যজ্ঞাত অনেক জায়গাতেই বলেছেন গীতার কথাটা বলে, যজ্ঞাথাৎ কর্মন্যত্র লোপুরে কর্মবন্ধন। যে কোনো কাজ করবে তুমি রিয়াকশনের বন্ধনে পড়বে, কেবল বাঁচবার উপায় হচ্ছে ডু ফর দি সেন্টার, নট ফর ইয়র সেলফ অর এনি এক্সটেন্ডেড সেলফিশনেস। সেন্টারের
জন্য
সব কৃষ্ণের জন্য হেগেল একটা খুব ভালো কথা বলেছে, জার্মান ফিলোসফার, সে বলেছে রিয়েলিটি অ্যাবসলিউট ইজ বাই ইটসেলফ অ্যান্ড ফর ইটসেলফ। বাই ইটসেলফ কি না, তুমি নিজেই নিজের কারণ, তাকে কেউ তৈরি করেনি, যদি করে থাকে তো সে যে করেছে সে বড় হবে। সুতরাং অ্যাবসলিউট বলতে গেলে, মূল তত্ত্ব বলতে গেলে বলতে হবে যে তিনি অনাদি স্বয়ংভূ নিজে নিজে আছেন, তাকে কেউ সৃষ্টি করেনি, এটা বলতেই হবে। অ্যাট দি সেম টাইম এটাও বলতে হবে তিনি তার নিজের তৃপ্তির জন্য নিজের সুখের জন্য আছেন, তিনি আর কারুর তৃপ্তির জন্য যদি থাকেন তো যার তৃপ্তির জন্য তাঁর সত্তা সে বড় হয়ে যাবে, তার সাবসার্ভিয়েন্ট হবে, তাহলে সে বড় হয়ে যাবে। সুতরাং বাস্তব বস্তু বলতে গেলে তাকে এই দুটো গুণ দিতেই হবে, যে তিনি নিজেই আছেন, তাকে কেউ সৃষ্টি করেনি, এবং তার নিজের জন্যই আছেন, আর কারুর জন্য তাঁর সত্তা নয়। সুতরাং এই রকমের যে অ্যাবসলিউট সেন্টার তারই জন্য করতে শেখো, এভরিথিং ফর হিম, তোমার আমার জন্য কিছু নয়, আমরা সব সাবসার্ভিয়েন্ট পার্ট অ্যান্ড পার্সন। সে মূল জিনিস সব করতে পারেন তারই জন্য করো, যত করো সে গীতায় বলছেন যা কিছু সব করো অর্পণ করো তাঁর জন্য। তা যজ্ঞাথাৎ কর্মন্যত্র, যজ্ঞ ওই স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে সেগেলের আর একটা কথা, ডাই টু লিভ, যদি বাঁচতে চাও তো তুমি বর্তমানে যা আছে তাকে মরতে হয়, আগুনে আহুতি দিয়ে দাও, খাদ বেরিয়ে যাবে, খাঁচি সোনা বেরিয়ে আসবে। নিজেকে যে খড়ের বলে জড়িয়ে একটা অহংকার নিয়ে আছো এটাকে একবারে শেষ করে দাও, আহুতি দিয়ে যাও নিজে। কোথায়? তোমার আমার রামাসামার জন্য দিতে হবে না, রামকৃষ্ণ মিশনের মতন এই মানুষ কটা নারায়ণ এদের জন্য দাও, পশুগুলোকে কাটো খাও আর এই মানুষগুলোকে পুজো করো, এ বললে হবে না, এইসব নেগলিজেন্ট পাওয়ার। সমস্ত জিনিসকে অ্যাকোমোডেট করতে পারছে সেই তার, নাথিং লেস দ্যান দিস সেন্টার, তারই জন্য করতে হবে। আর তার নইলে এক্সটেন্ডেড সেলফিশনেস নিয়ে করলে হবে না, কেন নো নাম্বার অফ ফাইনাইট ক্যান মেক ইনফাইনাইট, ইনফাইনাইট জিনিসটি এমন যে কোনো ফাইনাইট দিয়ে তৈরি হয় না। যেমন জিরো জিরো, যেমন জিরো মাইনাস জিরো ইজ জিরো, জিরো প্লাস জিরো জিরো, জিরো ইন্টু জিরো জিরো, তেমনি ইনফাইনাইট প্লাস ইনফাইনিটি, ইনফাইনাইট মাইনাস ইনফাইনিটি, ইনফাইনাইট ইনফাইনিটি ইন্টু ইনফাইনিটি, ইনফাইনিটি সেটা আলাদা ধরনের জিরোর মতো। তা সেই ইনফাইনিট থেকে ইনফাইনিট নিলে ইনফাইনিট থাকে, সে আলাদা জিনিস। তা সেই তার জন্য করতে হবে, কোনো নো নাম্বার অফ ফাইনাইট ক্যান প্রডিউস ইনফাইনাইট। সুতরাং ফাইনাইট জগতের কোনো কিছু নিয়ে দশ বিশটা নিয়ে তুমি একটা তৈরি করবে, তার জন্য করছি আমি খুব বড় তা বললে হবে না, তারও রিয়াকশন আছে। তুমি নিজে নিজে পাড়াপড়শির সঙ্গে মারামারি করতে পারো, ভাই ভাই করে আবার গায়ের সঙ্গে গায়ে করতে পারো, দেশের সঙ্গে দেশে করতে পারো, সমাজের সঙ্গে সমাজে করতে পারো, কিন্তু সবই লিমিটেড, আনলিমিটেড জগতের কেউ নয়। শত্রু বড় শত্রু হবে, ছোট শত্রু বড় শত্রু। সুতরাং তোমাকে করতে হবে নাথিং লেস দেন দি ইনফাইনিট, বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ কাকে বলে? কুণ্ঠা শূন্য, যেখানে কোন সংকোচ সীমা নেই, অসীম জিনিস। সেই দিকে নিজেকে বুঝিয়ে দাও, অসীমের সঙ্গে বন্ধুত্ব করো, সম্বন্ধ করে কাজ করো, তাহলে আর রিয়াকশন আসবে না তোমার। আর ফলে আসবে না তোমার কাছে, আর রিয়াকশন আসবে না। কেন না? ফর ইট সেলফ, তারই জন্যই সব, তার তৃপ্তির জন্যই সব, এভরিথিং। হেগেলের কথাটা বললাম না, গীতায় বলছেন অহমি সর্বযজ্ঞানাং ভক্ত আচক্ষুরে, সমস্ত যজ্ঞের ভোক্তা আমি একমাত্র, আমারই জন্য সব। আই রিপ্রেজেন্ট দি অর্গানিক হোল, আই এম পার্সন। এই যে বুঝতে হবে যে অর্গানিক হোল যেটা, ইজ এ পার্সন, এসব ভিন্ন ভিন্ন ভাবে বুঝতে হবে। তারপরে আরো বুঝতে হবে, মহাপুরুষ বললেন জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তিকে। অনেক পণ্ডিত আসে আমাকে জিজ্ঞাসা যে মহাপুরুষ জ্ঞান শূন্য ভক্তিকে বড় বললেন কেন? কর্মমিশ্রা খারাপ, জ্ঞান মিশ্রা খারাপ, যোগ মিশ্রা খারাপ, জ্ঞান শূন্য ভক্তি হল ভালো। মার্সি ইজ অ্যাবাউট জাস্টিস, আমি তাদের সঙ্গে কথা বলি। এটা বুঝতে পারেন যে জাস্টিসের উপরে আবার জিনিস থাকে, এটা অন্যায় একটা জিনিস, সেটার কোন দাম থাকে? বলে হ্যাঁ দাম আছে। মার্সি জাস্টিস কখন? যেখানে বহু পার্টনার তাদের মধ্যে এনক্রোচমেন্ট, আইন এসে সেখানে ব্যবস্থা করছে, এখানে জাস্টিস। আর তার উপরে গেলে যেখানে অটোক্রেটি, যেখানে অটোক্রেসি সেখানে কোন জাস্টিসের কথা নাই, সেখানে কেবল মার্সি, ল্যান্ড অফ মার্সি। মহাপুরুষ দেখিয়ে দিয়ে গেলেন, খ্রাইস্ট যাবার সময় বলে গেলেন পিতা এরা যে অপরাধ করল এদের বিচার করতে গেলে এদের কোন উপায় নেই, তুমি এদিকে ক্ষমা করবে। তা ক্ষমা অনেক বড় বিচারের চেয়ে, সুবিচারের চেয়ে। এমন রাজ্য আছে, সেই রাজ্যে বাস করবার ব্যবস্থা কর। স্নেহ দয়া মায়া মমতা ছোট ছেলের মাতৃ করে আসে, তখন সে তাকে কিছু বিচার করে হিসেব করে নিজের লাভ লোকসান খতিয়ে বড় হয় না। আর একটা জিনিস অ্যাফেকশন বলে ভগবানের দেয়া জিনিস এসে তাকে দেখাশোনা করে। তা এইরকম একটা কোয়াটার আছে, মানে ওই মাতৃ স্নেহের মতো, স্নেহ লাভ হয়। এই কথা মা যে ভগবানের প্রেমময় যে একটা দেশ আছে, সেই জগতে যাবার জন্য অ্যাডমিশন কার্ড ব্যবহার করে। এইসব দেশে বিচারের দেশে থেকো না, এ ও করছে ও করছে, সব আসামি হয়ে যেতে হবে। এইসব কি ছোট লোকের আসল যাওয়ার জায়গা অফুরন্ত, তিনি তা ব্যাংকে রাখুন, তাকে তো অ্যাকোমোডেট করতে খাওয়াতে বা যা কিছু সুবিধা অসুবিধা তখন ইনফাইনিট, তিনি ব্যাংকে রাখুন। সুতরাং তার স্নেহের রাজ্যে যাবার জন্য চেষ্টা করো, এইসব ছেড়ে দাও। বিচার টিচারে বিচার কতটুকু তোমার পাপি ব্রেনে, তুমি কতটুকু বিচার করে কি বুঝতে পারবে? কি তোমার জ্ঞান, কতটুকু ধারণা আছে কি বুঝবে তুমি? ছেড়ে দাও, তাঁর উপরে ছেড়ে দাও, তাতেই সবচেয়ে সুবিধা, শরণাগত সারেন্ডার করো, তাতেই সবচেয়ে বড় ফল পাবে। এইসব কথা আছে। তারপরে এই ভাগবতের কথা বলি যেখানে আরম্ভ করলাম, বলে নারদ বললেন যে তুমি এই ধর্মার্থ কাম সেন্স এক্সপ্লেজার, এটা হল সবচেয়ে নিম্ন। ধর্মস্ব ঝাপবর্গস্ব নার্থায় উপকল্পতে নার্থস্ব ধর্মিকান্তস্য কাম লাভায় কামস্য ইন্দ্রিয় প্রীতির লাভ জীবিত যাবতা জীবস্ব তত্ত্ববিদ্যা। ধর্মার্থ কাম তিনটিকে সজ্জিত করা আছে। আমরা এখন বর্তমানে চলছে কি না, আমরা পরিশ্রম করি কি জন্যে? ধর্মের অপবর্গ, ধর্ম মানে ডিউটি, ডিউটি এমন হবে অপবর্গ আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যাবে, তা নয় ধর্মস্য অপবর্গস্য নো অর্থ অর্থ। আমরা এমনভাবে ডিউটিকে ঠিক করছি যাতে আমরা ম্যাক্সিমাম অর্থ উপার্জন করতে পারি, আর অর্থ দিয়ে ওই কাম সংগ্রহ করছি। আর সেই যে ধর্ম করছি, মানে সেই কামটা যখন অপরকে দিচ্ছি ধর্ম, সেন্স প্লেজারটা যখন অন্যকে দিচ্ছি তখন ধর্ম করছি, আর নিজে নিচ্ছি যখন তখন কাম হচ্ছে। সেন্স প্লেজারটা যখন নিজে নিই তখন আমি ভোগ করি, আর আমি পুণ্য পাপ করি, পুণ্য করছি কখন যখন ওই জিনিসটি অপরকে দিচ্ছি সেন্স প্লেজারটা, তখন ধর্ম করছি। এটা গচ্ছি যে আর কি পরে আমার ওই জিনিসটা পাবো, পুণ্য পাই, আমার সক্ষ মানে সূক্ষ্ম দেহেতে ওই সব জিনিস ভোগ করতে পারবো। উল্টে পাল্টে গিয়েছে, ওজন হওয়া উচিত কি না কাম মানে বিষয় শিকার। যেহেতু আমরা এখানে টু মেক দি বেস্ট অফ এ ব্যাড বার্গেন, আমরা কর্মফলেতে এইরকম জায়গায় এসে পড়েছি, এখানে খানিক বিষয় যদিও খাওয়া পড়া যা করবো তাতেই অনিষ্ট হবে, এনভায়রনমেন্টকে ক্ষতি করে তবে করতে হবে। শ্বাস প্রশ্বাসের পর্যন্ত প্রাণী হত্যা, জল খাবো তার মধ্যে প্রাণী হত্যা, এইসব যা কিছু চলাফেরা করবো পায়ের চাপে কত প্রাণী, আগুন জ্বালবো খাবার জন্য অনেক প্রাণী ধ্বংস হচ্ছে, এইসব যে ধ্বংস করছি ছাড়া ছাড়া আমি বাঁচতে পারছি না, বলে এটার উপায় নেই, করতে হবে। কিন্তু করে এই হতে আমরা অর্থ উপার্জন করব, এই বিষয়কে স্বীকার করে খেয়ে দিয়ে করে অর্থ উপার্জন করব। অর্থের দ্বারা কি করব না ধর্ম, ডিউটি করব। ডিউটি কেমন হবে না, যাতে এই জগৎ থেকে বেরিয়ে যেতে পারি, এই ধরনের ধর্ম ডিউটি এইভাবে সজ্জিত করতে হবে, এই যে বলা আছে। তারপরে কি না মুক্তি, মুক্তি হবে। তা নারদ বললেন যে তুমি যে পর্যন্ত বলেছ এই কথাই বলেছ, যে ব্যাধিগ্রস্ত জীব কি করবে না, এই পথ্য করবে, এই পথ্য করবে না, এই খাবে, এই খাবে না, এই এই শোবে, এইরকম ভাবে শোবে না, এই আর ব্যাধি মুক্ত হল, বাস ফুলিয়ে গেল, মুক্তি হল। কিন্তু মুক্তির পরে সে কি করবে, সুস্থ জীবের কাজটা কি সেটা তো বললে না, ধর্মার্থ কাম, তারপরে মোক্ষ। কিন্তু মোক্ষের পরে মুক্ত জীব তারা কি করবে, তাদের কথাটা তো বর্ণনা করবেন না, একবারে পুকুর চুরি ফাঁকি, সেইটা এখন বলতে হবে যে মুক্তগুল তারা কি করে। এটা তো উইথড্রল ফ্রম দি নেগেটিভ সাইড, কিন্তু তটস্থ, রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন ক্যানট বি এনি এন্ড। ভোগ এবং ত্যাগ, ভোগ মানে প্লেন অফ এক্সপ্লয়টেশন, আর ত্যাগ হচ্ছে উইথড্রল। শঙ্করাচার্য বুদ্ধ এরা কেবল ত্যাগের কথা বলেছে, যে কমপ্লিট উইথড্রল ফ্রম দিস লাইফ অফ এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন করলেই অ্যাকশন রিয়াকশনে তোমাকে কেবল ওই নিচে উপর করতে হবে। অতএব তোমরা একবারে ঢাকের বাদ্যি চুপ করলে মিষ্টি, অতএব বন্ধ করে দাও জীবন, দিয়ে মুক্তিতে চলে যাও, এই পর্যন্ত বলেছে, তার উপরে আর যায়নি। ভোগ এবং ত্যাগ, আর বৈষ্ণব ধর্ম কি না, ভোগ ত্যাগ ত্যাগ ত্যাগ। তা ভোগ ত্যাগটা বোঝা যায়, কিন্তু ত্যাগ ত্যাগটা বোঝা কঠিন। ত্যাগকে আবার ত্যাগ করবো তাই থাকলো কি, ভোগও ত্যাগ করলাম আবার ত্যাগও ত্যাগ করলাম, তাহলে কি থাকলো? এই যে বুঝতে পারলে বৈষ্ণব ধর্ম বোঝা যাবে। এবং বৈষ্ণব ধর্মের মধ্যে আবার ছোট বড় আছে কম্পারিটিভ, রামানুজন চৈতন্য রেটটা হল গিয়ে হায়েস্ট, এই যে বুঝতে হবে। আচ্ছা মোটামুটি আমি বলে দিলাম, ভোগ ত্যাগ ত্যাগ ত্যাগ। তাহলে তৃতীয় জিনিস অনুসন্ধান করলে থাকে গিয়ে সেবা, সার্ভিস। আমি যে কোনো একটা জিনিস নিয়ে এটাকে হয় ভোগে লাগাতে পারি, আর না এটাকে ত্যাগ করতে পারি। আর তৃতীয়, আমি ওর সঙ্গে সেবা সম্বন্ধ স্থাপন করতে পারি, যে ওর সেবা করব আমি। ডিসইন্টারেস্টেড ডিলিংস তার সঙ্গে। তা বলছেন যে এই যে লাইফ অফ ডেডিকেশন, যার এই এক্সপ্লয়টেশনের উল্টো। পজিটিভ ওয়ার্ল্ড যেটা সেটার লাইফ অফ ডেডিকেশন, আর এটা নেগেটিভ সাইডের লাইফ অফ এক্সপ্লয়টেশন, আর মাঝখানে তটস্থ মার্জিন, এইটা হচ্ছে গিয়ে রিনাউন্সিয়েশন। মার্জিন রিনাউন্সিয়েশন, উইথড্রল ফ্রম দি এক্সপ্লয়টেশন, মার্জিনে হল গিয়ে রিনাউন্সিয়েশন। তার পজিটিভ লাইফ, লাইফ অফ ডেডিকেশন, প্রত্যেকটা ইউনিট সে অপরের জন্য। এখানে যেমন প্রত্যেককে কেবল শোষণ করতে চাই, আর বিকজ অফ আদার্স নিজেকে, ঠিক তাদের অপোজিট, প্রত্যেকেই নিজেকে ডেডিকেট করতে চায়। কিন্তু চেতন জিনিস, চেতন ইউনিট, সোল, এটার নেতৃত্ব নেই ডেডিকেশনের দ্বারাতে, সে কেবল এনহ্যান্স হয়। ব্যাংকে যেমন কেবল টাকা জমাচ্ছে চেক কাটে না, জমে যাচ্ছে সুদে সুদ হচ্ছে, তেমনি যত কেবল দিয়ে যাচ্ছে সেবা দিচ্ছে এনভায়রনমেন্টকে এবং কেন্দ্রকে, লক্ষ্য করে সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু কারু সেবা নেবে না সে। তাতে তার এমন একটা গুডউইল সেখানে জমে যাচ্ছে যেটা এর সেবা করবার ভিত্তিটিকে আরো কোয়ালিটিতে বাড়িয়ে দিচ্ছে। এই করতে করতে ওদিকে স্ট্রাইক করছে। প্রথমটা একটু ক্যালকুলেটিভ, ফার্স্ট লোয়ার, এটাকে বৈকুণ্ঠ বলে, বিধি ও রেভারেন্স পাওয়ার। আর ভাগবত এবং চৈতন্যদেবের মতে বলেন আপার হাফ হচ্ছে যেটা স্পন্টেনিয়াস, দ্যাট অফ লাভ, নো ক্যালকুলেশন, স্পন্টেনিয়াস ডেডিকেশন, না করে পারে না, ভালো লাগে না, এইটা হচ্ছে ব্রজধাম কৃষ্ণলোক। নারায়ণ সেখানে কৃষ্ণ কি না, রিয়েলিটি দি বিউটিফুল, সুন্দর, সত্যং শিবং সুন্দরং, থ্রি ফেজেস অফ এক্সিস্টেন্স, একটা সত্তা, আর একটা কনসিয়াসনেস অফ দি এক্সিস্টেন্স, অনুভূতি, আর থার্ড হচ্ছে যে একটা ফুলফিলমেন্ট অফ লাইফ। তো ফার্স্ট হচ্ছে গিয়ে সত্তা এক্সিস্টেন্স, সচ্চিত আনন্দ, আর সত্যং শিবং সুন্দরং। তো সত্য মানে তার সত্তা আছে, সত্যির অস্তিত্ব, তারপরে কনসিয়াসনেস মানে অনুভূতি সম্পন্ন অস্তিত্ব, চেতন, জীব, দুটো জিনিস রয়েছে। আর একটা অনুভূতি থাকলেই সে সুখ অনুসন্ধান করছে, সে নাস্তিক হচ্ছে চরম আস্তিক পর্যন্ত সবাই সুখ চায়, সুখ নেব না এটা কেউ বলে না। সুতরাং সুখ হচ্ছে গিয়ে জিনিস যেটাতে তিনটি আছে, তার সত্তাও আছে, তাতে অনুভূতিও আছে, আর তাতে ফুলফিলমেন্ট আছে। আনন্দ হচ্ছে এইরকম ইন্টিরিয়ার, কমপ্লিট ইন্টিরিয়ার বস্তু হতে গেলে তাকে আনন্দ বা সুখ বলে। তার মধ্যে তিনটিই বর্তমান, সত্তা, অনুভূতি এবং ফুলফিলমেন্ট। আর এগুলোতে, এই দুটোতে তো জীব কেবল অনুভূতি বিশিষ্ট, কিন্তু আনন্দ নেই তার মধ্যে, সে আনন্দ খোঁজে। আর এইসব সত্তায় তো কোনো আনন্দ অনুভূতি অন্য কিছু নেই। তারপরে সেই সচ্চিত আনন্দের মধ্যে প্রথমটা, প্রথম স্টেজেতে হচ্ছে গিয়ে অরেভারেন্স পাওয়ার প্রধান একটা ডেডিকেশনের মধ্যে, আর চরমে ওটা অটোমেটিক স্পন্টেনিয়াস, এবং সেখানেতে রিয়েলিটি ইজ বিউটিফুল, নট সিকার অফ এনি পাওয়ার, ম্যাজেস্টি, অরেভারেন্স। তা নেই সেখানে, সিম্পলিসিটি, সিনসিয়ারিটি এবং বিউটি অ্যান্ড এক্সট্রিম স্যাক্রিফাইস, লাভ। লাভ মানেই হচ্ছে স্যাক্রিফাইস, যে যতটা নিজেকে দিতে পারে সে ততটা ভালোবাসে। তা তারই পরাকাষ্ঠা চৈতন্যদেব বলেন ওইটি হাইস্ট কোয়ার্টার অফ দি হোল এক্সিস্টেন্স, সো ট্রাই টু অ্যাটেইন ইউর ফিউচার দেয়ার। এই যে প্রেম বড় জ্ঞানের চেয়ে, শক্তির চেয়ে, শক্তি, জ্ঞান, প্রেম। সুতরাং প্রেমের দেশ ভালোবাসা, আর এগুলো সবই তার সাবসার্ভেন, তার মধ্যে সবই আছে। অতএব সেই জিনিস অনুসন্ধান কর জীবনে, হচ্ছে ফুলফিলমেন্ট ইজ দেয়ার, ফুল ফ্লেজের সিজন। গায়ত্রী হচ্ছে আরম্ভ করে বেদ, তারপরে বেদান্ত, তারপরে ভাগবত, ভাগবতের মধ্যে ওই সমস্ত জিনিস যে থিজমের ডেভেলপমেন্ট দেখাতে দেখাতে ওইগুলিকে চলে যাচ্ছে। এর মোটামুটি একটা বলে দেওয়া। তারপরে এখন আপনারা আবার এর মধ্যে হচ্ছে যেখানে যা প্রশ্ন করতে পারে, এইবার বোধ হয় প্রসাদ পাওয়ার আপনাদের সময় হয়ে রেডি হয়েছে, প্রসাদ পান, এই আপনার যদি থাকেন তো আবার কথা। হ্যাঁ
সকালবেলায় করছিল,
হ্যাঁ বলুন, চৈতন্যদেবকে খুন করে। আচ্ছা বলুন, একটা কথা বলি, আমি বলি প্রসঙ্গে, আমি যখন ম্যাড্রাসে ছিলাম তখন ওই মধ্য সম্প্রদায়ের ব্রাঞ্চ চৈতন্যদেব এগুলো, তারা যারা ওখানে ছিল আমাদেরকে একটু স্নেহের চোখকে দেখত। তা সেখানে খুব বড় মহান্ত একজন এল মধ্য সম্প্রদায়ের, ইউরোপি হচ্ছে, সাউথ ক্যানাডা। তা সেই খুব বড় পণ্ডিত, কাশি টাশিতে গেলে ওরা তো খুব অ্যান্টি শঙ্করাইট, এখানে ঢোল বাজিয়ে দিত যে আমি এইটি, এখন যে মায়াবাদী পণ্ডিত কে আছো আমার সঙ্গে বিচার কর, এই ক্লাসের পণ্ডিত। তা আমি মন মহারাজের নাম শুনেছেন কিনা জানি না, বৃন্দাবনে মঠ করে যিনি বিরাট টিলার করেছিল, আর ওই মাধব মহারাজ বলে একজন ছিলেন, তখন তিনি হয়তো ব্রহ্মচারী, আর আমি তখন সন্ন্যাসী, আর মন মহারাজও সন্ন্যাসী, আমার দু তিনজন তার সঙ্গে দেখা করতে গেলাম, কিছু পয়সা করি তার কাছে নেব। আমরা নতুন মঠ খুলেছি, আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা হবে রাধা গোবিন্দের, সেইটা আপনি খরচটা দেন, এই ভাব নিয়ে গিয়েছিল। গিয়ে বিগ্রহের কথায় কথায় হয়ে তার সঙ্গে আলাপ করতে করতে তিনি বললেন যে বিগ্রহের ভেতরে ভগবান আছেন, বিজ্ঞ ভগবান নয়, আমরা বললাম বিজ্ঞই ভগবান, ও দেহ আর দেহী এক। তিনি কথায় বলে ফেললেন যে একটা শালগ্রাম, তাতে যদি মুগুরে করে আঘাত করা যায় তো সেটা ইয়ে হয়ে যাবে, চূর্ণ হয়ে যাবে। বলাতেই আমরা কানে হাত দিলাম, কানে আরো সব ব্যারিস্টার গজ ফজ অনেক বড় বড় লোক সব শিখছ, সব হক চকিয়ে গেল যে আমাদের গুরুদেব এমনকি বেকুবের কথা বললেন, যাতে এরা কানে হাত দিল, একবারে কান থাকলো শুনতে নেই বলে যে আরম্ভ হলো। আমরা বললাম যে না, বিজ্ঞ সাক্ষাৎ ভগবান। আর তিনি বলেন বিজ্ঞের মধ্যে ভগবান। আমরা বলেন দেহদেহী বিভাগ রঙেশ্বরী বিদ্যাতে খচিত, দেহদেহী ভাগ নেই সেখানে। যেমন একটা মোটামুটি দৃষ্টান্ত আপনাদের কাছে দিচ্ছি, মন চোখ দেখতে পায় শুনতে পায় না, কান শুনতে পায় দেখতে পায় না, কিন্তু মন সবই করতে পারে, সে শুনতেও পারে কানের সঙ্গে দেখতেও পায়, তাকে সেন্টারে বসে থেকে সে সব যাই পায়। তেমনি ভগবানের দেহ সম্বন্ধে বলা আছে, তাঁর ইন্দ্রিয়ানি অঙ্গানি সকলেন্দ্রীয় ব্যক্তিমন্ত্রী, তার প্রত্যেক অঙ্গ সব কাজ করতে পারে, পা দেখতেও পায় শুনতেও পায় বলতেও পারে, জীবের কাজ সবই সবটাই সব কাজ করতে পারে, এই ধরনের দেহ তো। তা সেই রকম নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে, সে তর্ক করছে, করতে করতে আমার একটা মনে পড়ে গেল আমাদের গুরুদেবের একটা কথা ভাগবতের শ্লোক, সেইটি বলে সর্ববেদান্ত সারব্য ব্রহ্মা আপনি কত লক্ষণ বস্তব দ্বিতীয় তনিষ্ঠং কৈবল্যৈক প্রয়োজন। এই কথাটার উপরে বিশেষ করে আমি তাকে বললাম যে কৃষ্ণকে যখন জরাব্যাধ মেরেছিল তখন রক্ত পড়েছিল? বলে হ্যাঁ পড়েছিল। আর যদি সেই রক্ত আর এই আমাদের এই রক্ত এক রক্ত, এই ম্যাটেরিয়াল ব্লাড? বলে না। তবে কি সেটা? বলে সেটা চিন্ময় জিনিস, ওটা একটা ধোকাবাজি রক্তের মতন আমাদের চোখে লেগেছিল, কিন্তু পেটে তো তুমি চিন্ময় দেহ, তাঁর চিন্ময় দেহ তাতে তো রক্ত এই রক্ত না নেই, ওটা চোখকে আমাদের চোখে জড় চোখে দেখা যায় না, ফাঁকি একটা। আর ওই শালগ্রামকে যে গুঁড়ো হয়ে যাচ্ছে ওটা ওই অপরাধ। ইয়েতে বিশ্বাস না করলে, সৌত বিচারে বিশ্বাস না করলে, ওই ইন্দ্রিয়কে বিশ্বাস করতে গেলে ওই দেখা যায়, কিন্তু যারা সৌত সিদ্ধান্তে তারা বেদই পশ্যন্তি পণ্ডিতা, পণ্ডিত লোক তারা বেদ চক্ষু দিয়ে দেখে, আর সাধারণ লোক এই চোখ দিয়ে দেখে, আর রাজা পশ্যতি কর্ণার ধ্যান, আর গন্ধে পশু পশ্যতি গন্ধে এল, পশু গন্ধ দিয়ে জিনিস কেনে, এইরকম আছে। আর রাজা কান দিয়ে চারের মুখে স্পাইয়ের মুখে শোনে দেখে, বা স্পাইয়ের মারফতে রাজা দেখে, আর সাধারণ লোক এই চোখ দিয়ে দেখে, আর পণ্ডিতদের বেদ দিয়ে দেখে। যে বেদ আমি চোখে দেখে দেখলে হবে কি, বেদের সম্বন্ধে কি বলেছেন সেই তো হল সত্যি। ইন্ডিপেন্ডেন্ট অফ আওয়ার ন্যারো ফিজিক্যাল এক্সপিরিয়েন্স এর তত্ত্বটা কি, সেটা তাঁরা দেখে বলেছেন সেই। তা কৃষ্ণের চোখ আপনি বলছেন দেখা যাচ্ছে রক্ত পড়ছে, রক্ত পড়লো এই রক্তই, কিন্তু সেটা বলছেন যে না এই রক্ত নয়। তা এইরকম সব যাই ওই দেহ দেহ, তখন আর ভদ্রলোক কিছু বলতে পারল না, স্বীকার করে নিল যে চোখকে বিশ্বাস করতে হবে না, কানকে বিশ্বাস করতে হবে না, এরা তো বিকৃত কনসেপশন দিচ্ছে, প্রপার কনসেপশন দেওয়ার এদের তো ক্ষমতা নাই। আর সেখানে জেনারেল যেখান থেকে জিনিসের পরিচয় হচ্ছে, একটা পরিচয় দেওয়া হচ্ছে, সেটা ইউনিভার্সাল একটা রিপ্রেজেন্টেশন সেখান থেকে দেওয়া হচ্ছে, আর এগুলো সব পার্সেল ন্যারো সেলফিশ রিডিং। আমরা প্রত্যেকেই এই জগৎটাকে দেখছি নিজে নিজের স্বার্থ অনুসারে। একটা গাছকে আমি বলবো এই গাছটা এইরকম তক্ত হয়, এই গাছটা এই ওষুধ হয়, এই গাছটা অমুক তমুক, আর পিঁপড়ে বা উই পোকা বলবে তাদের জেনারেশনে রেকর্ড করে যাচ্ছে, এটা পেত আমরা এটা দাঁতে কাটতে পারি না, এটা রিজেকশন, আমরা অন্যদিকে যাব, এইরকম তাদের সব জেনারেশনে রেকর্ড করছে, এক একটা নিজের নিজের ইন্টারেস্ট অনুসারে এখানে তো রেকর্ড করছে সব। সেই রকম তো হাজার রকমের সম্প্রদায় আছে, তাদের নিজের নিজের ইন্টারেস্টে ঘাড়ি চাপিয়ে দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অফ দোজ স্পেশাল ইন্টারেস্ট হোয়াট ইজ দি থিং ইন অরিজিনালিটি, সেই তো হচ্ছে গিয়ে বাস্তব সত্য। এই দিক দিয়ে জিনিস বিচার করতে হবে। তা সেই কি বলছিলাম, কোথা হচ্ছে এটা
মহাপ্রভুর,
হ্যাঁ
মহাপ্রভুর কথা,
হ্যাঁ
অন্তিম কাল
আপনি মাদ্রাসে গিয়ে পণ্ডিতের সঙ্গে এই কথাটা হল যে আমাদের যে সেন্স এক্সপিরিয়েন্স এর কোন দাম নেই, চোখে দেখছি দাম নেই। তা কৃষ্ণকে যে ব্যাধে মারল এটা তো অস্বীকার করেনি শাস্ত্রকারগণ কৃষ্ণকে, অথচ ভগবান বলছেন যে কৃষ্ণ হাজার রকম নিজেকে দেখাচ্ছে, দিব্য দর্শন অর্জুনকে দেখালেন, যিশুরূপ দেখাচ্ছেন, এই আছেন এই নেই, এত কিছু ভিলকিবাজি দেখিও তিনি তো মৃত্যুকালে ব্যাধে এসে মারল এটা দেখালেন। যদুবংশ নিজেরা মারামারি করে গেল, এতে তো কেলেঙ্কারি কিছু মনে করলেন না, সত্যি কথা যেটা বলছে, কিন্তু এটা তো সত্যি নয়, এসব ভোগা এক একটা ড্রামা প্লে করার মতন জিনিস, প্রকৃতপক্ষে এগুলো নয়। তা মহাপ্রভু যদি ওই রকমের খুনই হতেন, তা কৃষ্ণ তো খুন হলো, ব্যাড খুন করলো কৃষ্ণকে। এই যে ওটাতে অতি আধুনিক ভাবে যদুনাথ মজুমদার একজন আছে হিস্টোরিয়ান, সে লিখেছে এক একজন চৈতন্যদেবের পার্সোনালিটি এমন যে ওটা একটা সবাই সেই থেকে নিয়ে এক্সপ্লয়েট করে একটা নাম করতে চায়। যদুনাথ মোদী সরকার নাকি হিস্টোরিয়ান, তিনি লিখেছেন চৈতন্যদেব রথে তাকে নৃত্য করতে করতে তার পায়ে হোঁচট লেগে সেফটি খোলো হয়ে জল হয়ে মারা গেলেন, সে লিখেছে ওই এক হিস্টোরিয়ান। শিশির ঘোষ বললাম ওইটি লিখেছে যে জগন্নাথের বিগ্রহকে আলিঙ্গন করে মিলিয়ে গেলেন। দীনেশ সেন দিয়েছে যে চৈতন্যদেবকে ওইখানেতে মন্দিরেতে কিভাবে মারা গিয়েছেন তা না বলে তাকে ওইখানেতে সমাধিস্থ করেছেন মন্দিরের মাহাত্ম্য বাড়াবার জন্য প্রতাপরুদ্ধ, এইসব ওপিনিয়ন নিয়েছে। মাদ্রাসে আমি বললাম একটা বই দেখেছি সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তারপরে ভক্তরা বলে গোপীনাথের ওইখানে একটু হলদে দাগ আছে উরুর কাছে, তিনি সেখানে প্রবেশ করলেন, এই একটু হলদে দাগ সেখানটায় আছে, ওই ঠাকুরকে আলিঙ্গন করে প্রবেশ করলেন। তারপরে আর এখানে বলে জগন্নাথ, এইসব রকমারই এক একজন এক এক রকম রিপ্রেজেন্টেশন দিচ্ছেন। প্রতাপরুদ্ধ তো ভক্ত ছিলেন, আচ্ছা শুধু প্রতাপরুদ্ধ নয়, আপনারা এখন এনকোয়ারি করতে পারেন, আমরা নিজেরা দেখেছি ওই বড়গড়ের রাজা ধারাকোটের রাজা ও পার্লামেন্ট পার্লাকেন্দ্রি ওই সবই প্রতাপরুদ্ধের অনুসারে সব চৈতন্যদেবের ভক্ত গৌরী ও বৈষ্ণব তারা সব।
হোসেন সহ তো বলেছিলেন যে বাংলায় উনি যখন যাবেন সেখানে কোনো অসুবিধা না হয়, ওনাকে চিনি ধর্মচারে ঘাত করে তাকে প্রাণ দেওয়া, হোসেন সহ বলেছিলেন।
হ্যাঁ হোসেন সাহ বলেছিল যে যে ঐশ্বর্য দেখি বোঝা যাচ্ছে যে ভগবান, আর বেশি বলতে হবে কেন। এই তারপরে এইরকম যেখানে তো হল সেখানে তো চৈতন্যদেবকে খুন করলো, একটা পার্টি গিয়ে কনস্পিরেসি করে খুন করলো, আর এটার কোনো পরিচয় থাকত না, হঠাৎ আর 400 বছর পরে এসে আজ গুবি একটা ভূমিফোর মত কোনখান থেকে এই যে কোথায় কি করে।
জগন্নাথ মিশ্রের বাবা তো এসেছিলেন উড়িষ্যা।
হ্যাঁ
জগন্নাথ মিশ্রের বাবা,
হ্যাঁ
উনি এসেছিলেন উড়িষ্যা থেকে, ওনারা অরিজিনালি উড়িষ্যা থেকে এসেছিলেন জগন্নাথ মিশ্রের বাবা।
কেন
ওনারা নবদ্বীপের লোক আদি লোক নন?
নবদ্বীপের নন এটা ঠিকই, মিশ্র বলি উড়িয়া হয়েছে এমন কথা নয়,
ওনারা উড়িষ্যা থেকে এসেছিলেন এবং ওদের উড়িষ্যার পাণ্ডারা ওই বৈষ্ণব মতামতের জন্য ওদের ওখান থেকে
জগন্নাথ মিশ্র তো নিজে খুব বৈষ্ণব এমন তো প্রকাশ ছিল না, ওরা তো সিলেটের লোক ছিলেন, ওরা এসেছেন শ্রীহট্ট হতে, এবং শ্রীহট্টকে শুধু নয় অদ্বৈত প্রভু আরো অনেকেই শ্রীহট্ট হতে এসেছিলেন। এগুলো সব লেখা রয়েছে তাৎকালিক কথায়, সেগুলো নয় এখন কেবল রিসার্চ চলছে, আর সেই সমসাময়িক তারা রেকর্ড করে গিয়েছে সেগুলো সব ভুল করে চলে গেল।
বৃন্দাবন দাস কিন্তু একটা ছোট